This track was downloaded from FusionBD.com.
Thursday Night Saga.
বই পড়ে আন্দোলিত হইনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অসংখ্য বই যার চরিত্রগুলি ভীষণভাবে আন্দোলিত করে। প্রিয় বই এবং প্রিয় চরিত্রগুলির সাথে আমরা কখনো হই রোমাঞ্চিত, দুঃসাহসিক আর রহস্যের টান টান উত্তেজনায় শিহরিত হয়েছি কতবার হয়তো তার কোনো হিসেবও নেই। এই ব্যস্ততার সময়ে হয়তো প্রিয় বইটা খুলে আর বসা হয় না, তাই আপনাদের সব প্রিয় চরিত্রগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য রেডিও টুডের এই প্রচেষ্টা থার্সডে নাইট সাগা। আজ থাকছে স্যার আর্থার কনান ডয়েলের বিখ্যাত চরিত্র শার্লক হোমসের বিখ্যাত গল্প অন্তর্ধান। শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো এত সূক্ষ্ম ও বিশ্লেষণধর্মী ছিল যে চীনে সরকারি বিভাগের পাঠ্যতালিকায়ও অত্যাবশ্যকীয় হিসেবে পড়ানো হয়। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং ফ্রান্সের পুলিশ বিভাগেও শার্লক হোমসের গোয়েন্দা কাহিনীগুলো পড়তে হয়। শার্লক হোমসকে নিয়ে সব মিলিয়ে 4টি রহস্য উপন্যাস এবং 56টি ছোট গল্প লিখেন স্যার আর্থার কনান ডয়েল। সমস্ত লেখার মধ্যে হোমস চরিত্রটি এমন নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যে পাঠকরা কোনোদিন বিশ্বাসই করেননি শার্লক হোমস কল্পিত একজন মানুষ। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল লেখকের জীবিত অবস্থাতেই হোমসের নামে অনেক চিঠি আসত। অবিশ্বাস্য হলেও সত্যি যে এখনও শার্লক হোমসের আবির্ভাবের 100 বছর পরও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 221B বেকার স্ট্রিট লন্ডন W1 এই ঠিকানায় প্রতি সপ্তাহে 40টি চিঠি আসে। এক ভদ্র মহিলা সেসব চিঠির জবাবও দেন। শুনছেন শার্লক হোমসের বিখ্যাত গল্প অন্তর্ধান। পাঠে অংশ নিয়েছেন স্বপ্নীল, অরণ্য, শশী, রনি, আরভিন এবং অ্যাঞ্জেলি।
Well, in the merry month of May, the pony home and started up the girls and two were nearly broken hearted to loon the father dear. Kissed me down and mother drank a pint of beer, me grieving tears was mother than up to reap the corn and me, for I was born. Brought a south the cloud of bunny goes and covers a brand new pair of brows, for up the love of the bog and frightened all the dogs on the rough me road, the double of 1, 2, 3, 4, 5, cut the hair and turn the
cow and the dog. লন্ডন ব্রিজের পাশেই সরু অন্ধকার গলি, একটা সস্তা দর্জির দোকান আর একটা মদের দোকানের মাঝে গাঁজাখোর গুলিখোর ইসা হুইটনিকে দেখতে পেলেন ওয়াটসন। একটা লম্বা ঘর, ছাদ খুব নিচু, তার উপর বাদামি রঙের আফিমের ধোঁয়াতে সারা ঘর অন্ধকার, আর সেই মৃদু আলোর মধ্য দিয়ে সারি সারি লোকের অস্পষ্ট চেহারা দেখা যাচ্ছে। কেউ কাত হয়ে, কেউ চিত হয়ে, দুমড়ে মুচড়ে নানা রকম অদ্ভুত ভঙ্গিতে কতগুলো জীবদেহ পড়ে আছে, তাদের প্রাণহীন ঘোলাটে চোখের দৃষ্টি ছাদের দিকে স্থির নিবন্ধ। দেখে তাদের মানুষগুলো চেনা যায়। এর মধ্যে মাঝে মাঝে অর্ধজড়িত স্বরে নানা রকম বিচিত্র ভাষায় অর্থহীন স্বগতোক্তি শোনা যাচ্ছে, কিন্তু এই ভিড়ের মধ্যে আর কোনো রকম প্রাণের চিহ্ন নেই। এই বিভৎস আড্ডা ঘরের এক প্রান্তে একটা পাত্রে কিছু কাঠ কয়লা জ্বলছে, আর তার সামনে একটা টুলে একজন দীর্ঘ শীর্ণ বয়স্ক লোক হাঁটুর উপর হাত রেখে চুপ করে বসে আছে। এই সময় ডান দিকে একটা গোমরের আওয়াজ শুনে ফিরে তাকাতেই ডান দিকে একটা আঁধারির মধ্যে হুইটনিকে দেখতে পেলেন ওয়াটসন। আসলে ওয়াটসন এসেছিলেন এই নরকে ইসা হুইটনিকে খুঁজতে, তার স্ত্রী কেট উইটনির অনুরোধে, কারণ কয়েকদিন হলো সে বাড়ি ফেরেনি। তার স্ত্রী কেঁদে কেটে একাকা। ওয়াটসন ইসাকে ধরে ধরে বাইরে বের করে আনছিলেন নিজের গাড়িতে তুলে নেবার জন্য। সে বিভৎস তীব্র ধূম্র কুণ্ডলীর মধ্য দিয়ে ভিড় কাটিয়ে কাঠ কয়লার আগুনের পাশে বসে থাকা বৃদ্ধ লোকটির পাশ দিয়ে যাবার সময় হঠাৎ কে যেন ওয়াটসনের জামা টেনে ধরে নিচু গলা ফিস ফিস করে বলল, কথার তরঙ্গ লক্ষ্য করে ওয়াটসন ঘুরে তাকাতেই সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পেলেন। অতি বৃদ্ধ, শীর্ণ জরাগ্রস্ত লোক, বয়সের ভারে একেবারে নুয়ে পড়েছে। একটা আফিমের পাইপ দুই হাঁটুর মধ্যে আটকে রয়েছে, যেন অবশ আঙুল থেকে খসে পড়ে ঝুলছে। কিছু বুঝতে না পেরে ওয়াটসন তার গন্তব্যস্থলের দিকে আরো কয়েকটা এগিয়ে ফিরে তাকাতেই চমকে উঠে তার একটু হলে চেঁচিয়ে উঠেছিলেন ওয়াটসন। অন্য সকলের দৃষ্টি আড়াল করবার জন্য তাদের দিকে পেছন ফিরে দেখলেন স্বয়ং শার্লক হোমস। দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই তার সেই জরাগ্রস্ত ভাব মিলিয়ে গেল, মুখের সব বলিরেখা মিলিয়ে গেছে, চোখের সেই নিষ্প্রভতার জায়গায় আবারও সেই সুপরিচিত উত্তেজনার দিকতে ফিরে এসেছে। ওয়াটসনের সচকিত ভাব দেখে তিনি আগুনের পাশে বসে নিঃশব্দে হাসতে লাগলেন। খুব মৃদু সংকেতে তিনি ওয়াটসনকে এগিয়ে আসতে বলে অন্যদিকে মুখ ফেরালেন। আর অপরিসীম বিস্ময়ের সঙ্গে ওয়াটসন দেখলেন যে ক্ষণিকের মধ্যে আবার তার মুখে সেই আগের দীপ্তিহীন ভাব ফিরে এসেছে। ওয়াটসন হোমসকে প্রশ্ন করে জানতে পারলেন যে তিনি এখানে ছদ্মবেশে এসেছেন এক শত্রুর খোঁজে।
হ্যাঁ, সে একজন শত্রুই বটে, তবে শত্রু না বলে তাকে আমার বলা উচিত শিকার।
বলা বাহুল্য, ইতোমধ্যে ওয়াটসন হুইটনিকে নিজের গাড়িতে তুলে নিয়ে ড্রাইভারকে বলে দিয়েছেন যেন তাকে ভালোভাবে নিয়ে যাওয়া হয়, আর তার মারফত বলে পাঠালেন সে হোমসের সঙ্গে আছে, ফিরতে দেরি হবে। মিস্টার শার্লক হোমস পুনরায় বলতে শুরু করলেন।
হ্যাঁ, যা বলছিলাম কম কথা বলে ফেলে তুমি মন দিয়ে শোনো। বর্তমানে আমি একটা অদ্ভুত রহস্য জালে জড়িত। আশা ছিল এসব লোকেদের সঙ্গে মেলামেশা করে অন্যান্য বারের মতো এবারও কোনো একটা সূত্র আমি পেয়ে যাব, কিন্তু যদি আমি ওখানে ধরা পড়ে যেতাম তাহলে আমার প্রাণ বাঁচানো বেশ কঠিন হয়ে যেত। কেননা আগে একবার একটা অনুসন্ধান চালানোর সময় ওই হতভাগ্য ওখানে ঢুকে প্রাণ হারিয়েছে। ওটা একটা গুম ঘর, আর ভয় হচ্ছে যে নেভেল স্যার ক্লেয়ারও তাদের মতো ওখানে ঢুকে প্রাণ হারিয়েছে কিনা।
আচমকা হোমস মুখের মধ্যে দুটো আঙ্গুল পুরে একটা তীক্ষ্ণ শেষ দিয়ে উঠলেন। উত্তরে কিছু দূর থেকে একই রকম শেষের আওয়াজ তার জবাব শোনা গেল। সঙ্গে সঙ্গে একটা ঘোড়ার গাড়ির চাকার আওয়াজ এবং পাথরের রাস্তার উপর দিয়ে ঘোড়া নালের শব্দ ভেসে এল। অন্ধকারের মাঝখান থেকে হঠাৎ একটা বিরাট ঘোড়ার গাড়ি দুপাশে ঝুলানো লণ্ঠন আর সুদীর্ঘ আলোক রশ্মি ফেলে এসে দাঁড়াল। ওয়াটসন হোমসের সঙ্গে সিডার্সে মিস্টার সেন্ট ক্লিয়ারের বাড়িতে চললেন। গাড়িতে ওঠার পর হোমস কচুয়ানকে বললেন,
আচ্ছা জন, এখন আর তোমার দরকার নেই, এই নাও তোমার বকশিস, কাল 11টার সময় আবার তোমার প্রয়োজন হবে, খেয়াল রেখো।
এই বলে তিনি চাবুকটা দিয়ে মৃদু আঘাত করলেন। অতঃপর হোমসের গাড়ি সবেগে রওনা হল আঁকাবাঁকা জনহীন সুদীর্ঘ আর অন্ধকার গলিপথের মধ্য দিয়ে। অনেক ক্ষণ ছোটার পর অবশেষে ওয়াটসনরা বড় রাস্তায় এসে পড়লেন। তারপরে গাড়ি এসে উঠল একটা ব্রিজের উপরে। অন্ধকারের মধ্যে চোখে পড়ল অনেক নিচে ঘোলা জলের স্রোত বয়ে যাচ্ছে, আকাশ মেঘে ঢাকা, মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে দু একটা তারা দেখা যাচ্ছে। এর মধ্য দিয়ে হোমস গাড়ি চালিয়ে চলেছেন, নির্বাক নিশ্চল, গভীর চিন্তায় তার মাথাটা বুকের উপরে ঝুঁকে পড়ছে। আর আত্মমগ্নতার প্রতিচ্ছবি হোমসের পাশে ওয়াটসন উৎসুক হয়ে বসে রয়েছেন, কিন্তু তার চিন্তায় ব্যাঘাত ঘটাতে পারছে না। এইভাবে কয়েক মাইল চলার পর যখন ওয়াটসনরা প্রায় শহরের প্রান্তে চলে এলেন, তখন হঠাৎ হোমস নড়ে চড়ে ঠিক হয়ে পাইপ ধরালেন। তাকে দেখে মনে হলো খুঁজে পেয়েছে, তাকে দেখে মনে হলো খুঁজে পেয়েছে। এইবার হোমস বললেন,
ওয়াটসন, তোমাকে অল্প কথার ব্যাপারটা বলছি, আমার কাছে পুরো ব্যাপারটাই অন্ধকার মনে হচ্ছে, দেখো যদি তুমি কোনো রকম আলোকপাত করতে পারো।
বেশ, তাহলে বলো শুনি।
বেশ, আমি তোমাকে বলছি, শোনো। বেশ কিছুদিন আগে 1884 সালে নেভিল সেন্ট ক্লেয়ার নামে এক ভদ্রলোক লিতে এসে বসবাস করতে শুরু করলেন। একটা বেশ বড় বাড়ি কিনে বাগান টাগান বানিয়ে এমনভাবে থাকতে শুরু করলেন যে মনে হবে তিনি বেশ বড় লোক। ক্রমে আশেপাশের বেশ কয়েকজনের সঙ্গে তার আলাপ এবং বন্ধুত্ব হয়। 1887 সালে তিনি স্থানীয় এক ভদ্রলোকের মেয়েকে বিয়েও করলেন। তখন তাদের দুটি ছেলে মেয়েও হয়। তিনি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। রোজ সকালে লন্ডনে যেতেন এবং নিয়মিত সন্ধ্যে 5:14 গাড়িতে বাড়ি ফিরতেন। সোজা কথায় নেভেল সেন্ট ক্লেয়ার একজন মধ্যবয়সী ভদ্রলোক, বয়স 37, স্বভাব চরিত্র ভালো, পিতা এবং প্রতিবেশী হিসেবে তার বিরুদ্ধে বলার মতো তেমন কিছুই নেই। যদিও বাজারে তার 85.5 মতো ধার আছে, কিন্তু ক্যাপিটাল অ্যান্ড কাউন্টিজ ব্যাংকে তার নামে দেখা গেছে 220 পাউন্ড জমাও আছে। সুতরাং অর্থ চিন্তাও তার বর্তমানে ছিল না, এটা স্পষ্ট বোঝা যায়। গত সোমবার সেন্ট ক্লেয়ার দরকারি কাজ আছে এই কথা বলে বাড়ি থেকে একটু সকাল সকালে বেরিয়ে যান এবং বলে যান যে ফেরার সময় ছেলের জন্য কাছের খেলনা নিয়ে আসবেন। ঘটনাক্রমে সেন্ট ক্লেয়ার বেরিয়ে যাওয়ার একটু পরেই টেলিগ্রামে খবর এলো, অনেকদিন থেকেই যে একটা মূল্যবান পার্সেল এসে পৌঁছবার কথা ছিল সেটা চলে এসেছে। ওটা এভারডিন শিপিং কোম্পানির অফিস থেকে ছাড়িয়ে নিতে হবে। এখন ভেবে দেখো যে ওই এভারডিন শিপিং কোম্পানির অফিস হচ্ছে ফ্রেশনেস স্ট্রিট, এবং ফ্রেশনেস স্ট্রিট বেরিয়েছে আপার সুয়েন্ডাম রোড থেকে, যেখানে আজ আমার সঙ্গে তোমার দেখা হলো। সেন্ট ক্লেয়ার স্ত্রী তারপর দুপুরে খাওয়া সেরে লন্ডনে এসে কিছু কেনাকাটা করে পার্সেলটা ছাড়িয়ে নিয়ে যখন জাহাজ কোম্পানির অফিস থেকে বেরিয়ে ওই আপার সুয়েন্ডাম রোডে এসে পড়লেন, তখন ঠিক বিকেল 4:35। এ পর্যন্ত আমি যা কিছু বললাম সব বুঝতে পেরেছো তো? তারপর শোনো, সেদিন খুবই গরম পড়ছিল আর ওই পাড়াটা মিসেস সেন্ট ক্লেয়ারের ভালো না লাগায় তিনি একটা গাড়ির খোঁজে এদিক ওদিক তাকাতে তাকাতে পথ চলছিলেন। এমন সময় একটা অস্ফুট আর্তনাদ শুনে চমকে তাকাতেই ওর চোখে পড়ল একটা বাড়ির দোতলা থেকে তার স্বামী যেন তাকে হাত মেরে ইঙ্গিত করছেন। খোলা জানলার মধ্য দিয়ে তার সেই ভীষণ উত্তেজিত এবং ভয় পাওয়া মুখ দেখে মিসেস সেন্ট ক্লেয়ার অত্যন্ত ভীত কিংকর্তব্য বিমূর হয়ে পড়লেন। কিন্তু একটা জিনিস এর মধ্যে তার নজর এড়ায়নি, তার স্বামীর গায়ের কোচ ইত্যাদি থাকলেও টাই কিংবা গলার কলার কোনোটাই নেই। কিন্তু কিছু একটা অত্যন্ত গুরুতর ব্যাপার ঘটে গেছে বুঝে তিনি যখনই ছুটে ওই বাড়িটার মধ্যে প্রবেশ করে দোতলা সিঁড়ি দিয়ে উপর উঠতে যাবেন, তখনই ওই বদমাশ লস্কর এবং তার সহযোগী তাকে ধরে বাড়ি থেকে জোর করে বের করে দিল। এখন ওয়েসন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই বাড়িটাই সেই বাড়ি যেখানে মিসেস ক্লেয়ারকে শেষবারের মতো দেখা যায়। ইঙ্গিতপূর্ণ এই ঘটনার পর মিসেস সেন্ট ক্লেয়ার উদ্ভ্রান্তের মতো পথ চলতে থাকেন এবং ভাগ্যক্রমে ক্রিসমাস স্ট্রিটে কয়েকজন কনস্টেবল এবং একজন ইন্সপেক্টর দেখা পান। সঙ্গে সঙ্গে তিনি তাদের নিয়ে ঘটনাস্থলে ফিরে আসেন এবং লস্করের আধা গান সত্ত্বেও দোতলার ওই ঘরে ঢোকেন। কিন্তু সেখানে তার স্বামীর কোনো চিহ্ন দেখা গেল না। সারা দোতলায় কেবলমাত্র একটা বিভৎস দর্শন পঙ্গু লোক ছাড়া কেউ থাকে না শোনা গেল। আর সেই পঙ্গু লোককে এবং পূর্ব কথিত লস্করটি জোর গলায় বলল যে দুপুরে সামনের ঘরে কেউ আসেনি। তাদের দৃঢ়তা দেখে ইন্সপেক্টরটি একটু হতভম্ব হয়ে পড়লেন, তার মনে হলো ভদ্রমূল্যে ভুল দেখেননি তো। এমন সময় অস্ফুট একটা চিৎকার করে মিসেস সেন্ট ক্লেয়ার টেবিলের উপর রাখা একটা কার্ডবোর্ডের বাক্সের উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর একটালে তার ডালা খুলে ফেলতেই বাচ্চাদের খেলবার কতগুলো কাঠের ব্লক বেঁধে পড়ল। এই খেলনাগুলোই তার স্বামী ফেরবার সময় কিনে আনবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। হঠাৎ এই আবিষ্কার এবং তার ফলে পঙ্গু লোকটার হতচকিত ভাব দেখে ইন্সপেক্টরের মনে সন্দেহের উদয় হলো। ঘরগুলো তন্নতন্ন করে খুঁজে আরও যা পাওয়া গেল তা থেকে বোঝা গেল যে একটা চরম নৃশংস ঘটনা এখানে ঘটে গেছে। শোবার ঘরের জানালাগুলো ছিল বিরাট বিরাট। অনুসন্ধানের ফলে সেই জানালার ফ্রেমের গায়ে এবং কাঠের মেঝেতে কয়েক ফোঁটা রক্তের দাগ পাওয়া গেল, কিন্তু বহু খোঁজাখুঁজি করেও মেঝেতে মিসেস সেন্ট ক্লেয়ারের কোনো সন্ধান পাওয়া গেল না। তার জুতো, মোজা, টুপি আর ঘড়ি সেখানে পাওয়া গিয়েছিল। যে ঘরটা সাধারণ বসবার ঘর হিসেবে ব্যবহৃত হতো এবং ঠিক তার পেছনের ঘরটা এবং বাড়ি ও জেটির মধ্যবর্তী সংকীর্ণ জায়গাটি যদিও ভাটার সময় জলের উপরেই জেগে থাকে, কিন্তু জোয়ারের সময় ওখানে 4.5 ফুট গভীর জল হয়ে যায়। ঘর থেকে বেরোবার পথ বলতে ওই জানলা, কারণ আর কোনো পথ দেখা গেল না। কিন্তু ঘরে রক্তের দাগ দেখে মনে হয় যদি তিনি জানলা পথেই বেরিয়ে যাবেন তবে তার সাঁতারের বিশেষ ক্ষমতা ছিল কিনা। কেননা উক্ত ঘটনার সময় নদীতে ছিল পুরো জোয়ার। এবার ওয়াটসন, তোমাকে এই ব্যাপারের সঙ্গে জড়িত যে মানুষগুলো সে মানুষগুলোর কথা বলছে। লস্করটার পূর্ব ইতিহাস খুবই সন্দেহজনক, কিন্তু মহিলাটির নিজের উক্তি থেকে বোঝা যায় যে ওই ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে তিনি তাকে একতলায় সিঁড়ির মুখে দেখেছেন। সুতরাং এই হত্যাকাণ্ডে বড়জোর সহযোগিতার চাইতে কোনো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে আনা চলে না। সে নিজে বলল যে এই বিষয়ে সে কিছুই জানে না। তার ভাড়াতে হিউম্যান কেয়ারের জামা কাপড়ই বা ওখানে কী করে এলো সেটাও সে ভালো কিছু বলতে পারল না এই ব্যাপারে। তাকে রেখে কোনো সুবিধা হবে না ভেবে একজন পুলিশ গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ভারপ্রাপ্ত পুলিশ অফিসার ইন্সপেক্টর বাথুর অনুসন্ধান করে কোনো সূত্র আবিষ্কার করতে পারেননি। একটা ভুল ছিল হিউবনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার না করা, কারণ যে কয় মিনিট সময় সে পেয়েছিল তার মধ্যে হয়তো তার লস্করের সঙ্গে কথাবার্তা হয়ে থাকবে। যাই হোক, পরে বুনকে গ্রেফতার করা হলো, তার জামার ডান হাতায় রক্তের দাগ পাওয়া গেল, কিন্তু তার ডান হাতের আঙুলের একটা কাটা দাগ দেখিয়ে সে বলল যে ওই রক্ত ওই কাটা হাতের রক্ত। জানালার রক্ত হলো কে কি রক্ত, কেননা সে কিছুক্ষণ আগে ওই জানালায় গিয়ে দাঁড়িয়েছিল। আর মিসেস সেন্টক্লেয়ার যে তার স্বামীকে তার ঘরে দেখেছেন সে বিষয়ে তার কিছু বলার নেই, ভদ্রমহিলা হয় পাগল না হয় ভুল দেখেছে। যাই হোক, ঘোর আপত্তি সত্ত্বেও তাকে জোর করে থানায় চালান দিয়ে দেওয়া হলো। আর জোয়ারের পানি নেমে গেলে নদীর কাদায় কিছু দেখা যায় কিনা লক্ষ্য করবার জন্য বাথুর ওই বাড়িতেই রয়ে গেলেন। অবশ্য তিনি কিছু কিছু সূত্র নদীর ধারে পেয়েছিলেন, কিন্তু যা দেখবেন আশঙ্কা করেছিলেন তা দেখতে পাননি। সেন্ট ক্লেয়ারের মৃতদেহের পরিবর্তে তার কোটটাকে কাদামাখা অবস্থায় পাওয়া গেল। আচ্ছা বলতো ওয়াটসন, কি ছিল সেই কোটের পকেটে?
জানি না তো।
পকেটগুলো খুচরা পয়সা বোঝাই ছিল, পরিষ্কার বোঝা যায় যে সেই কারণে কোটটা ভেসে লাগিয়ে রয়ে গিয়েছিল। কিন্তু একটা মানুষের মৃতদেহ পড়লে তীব্র পানির যে টান, সে টানে নির্ঘাত দৃশ্যে। ব্যাপারটা বর্তমানে এমন অবস্থায় রয়েছে যে অনেকগুলি প্রশ্নের উত্তর একেবারেই অজ্ঞাত রয়ে যাচ্ছে। যেমন ধরো, মিস্টার সেন্ট ক্লেয়ার ওই অফিসখানাতে কেনই বা এলেন, তারপর কি হলো, কোথায় বা গেলেন, বোনের সঙ্গে তার অদৃশ্য ওর ঘটনার কি যোগাযোগ রয়েছে, এসবই এখনো বেশ রহস্যময়। এমন আপাত দৃষ্টিতে সহজ বুদ্ধ, কিন্তু এত প্যাচালো ব্যাপার কোনোদিন আমার অভিজ্ঞতা আসেনি।
ঘোড়ার গাড়িতে এমনই সব কথা বলতে বলতে গন্তব্যস্থল সিভার্সে মিসেস সেন্ট ক্লেয়ারের বাড়িতে পৌঁছে গেলেন। একজন বাচ্চা সহিস ছুটে এসে ঘোড়ার লাগাম ধরতেই ওয়াটসন আর হোমস নেমে পড়লেন। ভদ্রমহিলা নেমে এসে দুজনকে স্বাগত জানিয়ে জিজ্ঞাসা করলেন কোনো ভালো খবর আছে কিনা। হোমস জানালেন কোনো ভালো বা মন্দ কোনো খবরই তিনি এখন জানাতে পারছেন না। মিসেস সেন্ট ক্লেয়ার মন্দের ভালো মনে করে নিশ্চিত হয়ে বললেন,
যাক তবু ভালো, কোনো খারাপ খবর নেই, আসুন আপনারা ঘরে আসুন।
হোমস ওয়াটসনের সঙ্গে তার আলাপ করিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর হঠাৎ মিসেস সেন্ট ক্লেয়ার হোমসকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা মিস্টার হোমস, সত্যি করে বলুন তো, আপনি কি বিশ্বাস করেন যে নেভিল বেঁচে আছে? না না, আমার ফিটের ব্যামো নেই, আপনি অপ্রিয় হলেও সত্যি কথাটা বলুন।
হোমস নিরুত্তাপ কণ্ঠে বললেন,
আমার বিশ্বাস সে মারা গেছে।
তাহলে মিস্টার হোমস, আজকে আমি কিভাবে তার এই চিঠিখানা পেলাম বলতে পারেন?
এই কথা শুনে হোমস তড়িতাহতের মতো চেয়ার থেকে লাফিয়ে উঠে চিৎকার করে উঠলেন,
কি বললেন?
এই দেখুন চিঠিটা দেখুন।
হোমস ব্যগ্রভাবে তার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে টেবিলের উপর পেতে আলোর কাছে নিয়ে খুব ভালো করে পরীক্ষা করতে লাগলেন। ওয়াটসন চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার পেছনে সেটা লক্ষ্য করতে লাগলেন, একটা সস্তা পুরো খাম গ্রেভস অ্যান্ড পোস্ট অফিসের ছাপ, কিন্তু তারিখটা সত্যি আজকে। হোমস বললেন,
এই বিচ্ছিরি কদাকার হাতের লেখা নিশ্চয়ই আপনার স্বামীর নয়?
না, কিন্তু ভেতরে চিঠিটা তারই লেখা।
এটা অবশ্য বোঝা যাচ্ছে যে ঠিকানাটা যে লিখেছে তাকে জিজ্ঞাসা করে লিখতে হয়েছিল, অর্থাৎ ঠিকানাটা সে জানতো না, কারণ নাম তো লক্ষ্য করুন এই যে কালিটা গাঢ় কালো, নিচ থেকে সেটা শুকিয়ে গেছে, কিন্তু ঠিকানার বাকি অংশটার কালের অংশটা অনেকটা হালকা রং, অর্থাৎ সেটা ব্লটিং পেপার দিয়ে শুকানো হয়েছে। যদি সবটাই একসঙ্গে লেখা হতো তাহলে কালের গাঢ়তায় একটু রকম হতো না। এর থেকে বোঝা যায় যে খামের উপর ঠিকানাটা লিখেছে সে ঠিকানাটা জানতো না, ঠিকানাটা জানবার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছিল। যদি এটা খুবই সামান্য একটা ব্যাপার, কিন্তু ওই সামান্য ব্যাপারগুলোই গুরুত্বপূর্ণ। এবার চিঠিটা দেখা যাক। আচ্ছা, আরে এর মধ্যে আরো কিছু একটা ছিল বলে মনে হচ্ছে।
হ্যাঁ, ওর মধ্যে একটা তার হাতের আংটি ছিল।
আচ্ছা, এই হাতের লেখাটা যে আপনার স্বামীর সে বিষয়ে আপনার সন্দেহ নেই তো?
না, তা অবশ্য নেই, তবে আমার স্বামীর হাতের লেখা অনেক রকমের, এটা তার মধ্যে একটা। এটা তার তাড়াতাড়ি লেখা চিঠি। স্বাভাবিক লেখার সঙ্গে এই লেখার কোনো মিল নেই, কিন্তু এই লেখা আমি চিনি। সংক্ষিপ্ততম চিঠিখানিতে লেখা ছিল, প্রিয় তমিশু, তোমার চিন্তিত হবার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। একটা খুব বড় ভুল হয়ে গেছে এবং সেটা ঠিক করার সময় সাপেক্ষ। ধৈর্য ধরে অপেক্ষা করো। ইতি নেভিল।
অক্টোভোসাইজের বইয়ের পুস্তকের উপর পেন্সিল দিয়ে লেখা, কাগজে জল ছাপ নেই, আজকেই গ্রেভসেন্ডে পোস্ট করা হয়েছে। যে পোস্ট করেছে তার বুড়ো আঙ্গুল নোংরা ছিল। হোমস বিশ্লেষণের ভঙ্গিতে বললেন,
আচ্ছা বেশ, এই চিঠি যে আটকেছে দেখা যাচ্ছে তার তামাক চিবানোর অভ্যেস আছে। আপনি এখনো বলছেন যে এ লেখা আপনার স্বামীর?
হ্যাঁ হ্যাঁ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
এই চিঠিটা আজকেই পোস্ট করা হয়েছে এবং আমি যেন একটা ক্ষীণ আলো দেখতে পাচ্ছি। তবে বিপদ যে একেবারে কেটে গেছে এমন ভরসা আমি দিতে পারছি না।
কিন্তু মিস্টার হোমস, ও যে বেঁচে আছে এই কথাটা তো বোঝা গেল।
তা জোর দিয়ে বলা যায় না, কেননা লেখা জাল করেও কেউ আমাদের ভুল পথে চালিত করতে চেষ্টা করতে পারে। আর আংটির কথা যদি ধরেন তবে বলবো ওটা দেখে আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। হাত থেকে আংটি খুলে নেওয়া খুবই সহজ একটা ব্যাপার।
আমার কেবলই মনে হচ্ছে যে সে ভালোই আছে। তার যদি কোনো বিপদ আপদ ঘটত তাহলে নিশ্চয় আমি টের পেতাম। যেদিন তাকে শেষবার দেখি সেদিনকার ঘটনাটা তাহলে একটু শুনুন। ও শেষবার ঘরে কি যেন করছিল, হঠাৎ হাতটা কেটে ফেললো। আর খাবার ঘরে বসে আমার মনে হলো যে নিশ্চয়ই তার কিছু একটা হয়েছে। গিয়ে দেখি ঠিক তাই। এক্ষেত্রে যদি মৃত্যু হয়ে থাকে তবে আমি কিছুই টের পাবো না। এমন কি হতে পারে?
এ কথা অবশ্য ঠিক, কেননা আগেও আমি এরকম ব্যাপার দেখেছি। আমার বিশ্বাস অনেক ক্ষেত্রে মেয়েদের এই চেতনা অনেক যুক্তিবাদী মনের সিদ্ধান্তের চাইতেও নির্ভরযোগ্য হয়ে দাঁড়ায়। আর এই চিঠি পাওয়ার পর আপনার বিশ্বাসযোগ্যতা হবারই কথা। কিন্তু তিনি যদি বেঁচেই থাকবেন তাহলে দূর থেকে চিঠি লিখবেন কেন? আচ্ছা আচ্ছা, ভালো করে ভেবে দেখুন তো। সোমবার বেরোবার আগে তিনি হঠাৎ কোনো অসংলগ্ন মন্তব্য করেছিলেন বলে আপনার আপনার মনে পড়ে কি?
কই, তেমন কিছু তো আমার মনে পড়ছে না।
আচ্ছা, সোয়ানডামলানে যখন আপনি তাকে দেখেন আপনি খুবই অবাক হয়ে গিয়েছিলেন, তাই তো? যে জানলাটা দিয়ে আপনি তাকে দেখেন সেখান থেকে আপনার স্বামী তো ইচ্ছে করলে আপনাকে ডাকতেও পারতেন। আপনি বলেছেন যে তিনি কেবল একটা অস্ফুট চিৎকার করে উঠেছিলেন। আপনি কি মনে হয়েছিল যে তিনি আপনার সাহায্য চাইছেন?
হ্যাঁ হ্যাঁ, তার হাত মারা দেখে আমার তাই মনে হয়েছিল।
কিন্তু এমনও তো হতে পারে যে হঠাৎ অপ্রত্যাশিত ভাবে আপনাকে দেখতে পেয়ে নিজের অজান্তেই হাত তুলে ফেলেছিলেন। তারপরে এমনও হতে পারে যে কেউ তাকে হঠাৎ পেছন থেকে টেনে সরিয়ে নিয়ে গেল।
ও আচমকা জানলা থেকে সরে যাওয়ায় আমারও তাই মনে হয়েছিল।
আচ্ছা, সোয়ানডামলানের কথা কিংবা এই অফিসের আড্ডা তার যাতায়াতের কথা কি আপনি কোনোদিন তার মুখে শুনেছেন?
না।
মিসেস ক্লিয়ারের কাছ থেকে না শুনে নিশ্চিন্ত হয়ে হোমস বললেন,
মিসেস সেন্ট ক্লিয়ার, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এখন আমরা একটু ঘুমব, কারণ কাল ভোর থেকে আমাদের অনেক কাজ।
ভোরের দিকে হঠাৎ ডাক শুনে ওয়াটসনের ঘুম ভাঙল। ওয়াটসন ধর্ম করে উঠে বসে দেখলেন হোমসের বিছানার উপরে কুশনের স্তূপ, ঘরে গভীর ধূম্রজাল। ওয়াটসন বুঝতে পারলেন শার্লক হোমস তার চিরকালের অভ্যাস মতো এই জাতীয় কোনো একটা রহস্যের সম্মুখীন হলে তিনি দিনের পর দিন রাতের পর রাত এইরকম ধূম্রজাল বিস্তার করে চিন্তা করেন। অর্থাৎ সারা রাত হোমস ঘুমোননি। হোমস বললেন,
চলো চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও।
জামা কাপড় পরার সময় ওয়াটসন ঘড়িতে দেখলেন 4:25। কেউ তখনো ঘুম থেকে ওঠেনি। হোমস ধারণা করছেন ক্লেয়ার মৃত, কিন্তু তার স্ত্রীর কাছে ক্লেয়ারের হাতের লেখা চিঠি পাল্টে দিল সেই ধারণা। সেন্ট ক্লেয়ার যে জীবিত তার হাতের লেখা চিঠি তা প্রমাণ করে। তাহলে কোথায় সেন্ট ক্লেয়ার? সে কি আসলেই জীবিত? নতুন করে ভাবতে বসলেন হোমস। তারপর ঘোড়ার গাড়িতে যেতে যেতে হোমস ওয়াটসনকে বললেন,
আমি একটা ব্যাপার আপাতত ধারণা করছি, সেটা একবার যাচাই করে দেখতে হবে।
মনে হয় চাবিকাঠির খোঁজ পাওয়া যেতেই পারে।
এবারে গাড়ির গতি আরেকটু বাড়িয়ে হোমস বললেন,
একদিক থেকে দেখতে গেলে এই কথা বলতে হবে যে মামলাটা খুবই অদ্ভুত। প্রথমে আমি কিছু বুঝিনি, যাই হোক এখন যে বুঝেছি তবু ভালো। শোনো ওয়াটসন, বেরোবার আগে বাথরুমে আমি একটা জিনিস আবিষ্কার করেছি, বোধ হয় সেই সূত্র ধরে চললেই সমস্যার সমাধান হয়ে যাবে। আমার গ্যারিসন ব্যাগে সেই চাবিকাঠিটি আছে।
ওয়াটারলু ব্রিজ রোড ধরে গিয়ে নদী পার হয়ে ওয়েলিংটন স্ট্রিট হয়ে হোমসরা বো স্ট্রিটে গিয়ে থামলেন। পুলিশের লোক সকলেই হোমসকে চেনে, কাজে কেউ তাদের বাধা দিল না। হোমস একজন কনস্টেবলকে জিজ্ঞেস করলেন,
এখন কে ডিউটিতে আছে?
কনস্টেবল জবাব দিল, ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিট। এরই মধ্যে হঠাৎ একজন লম্বা চওড়া জমকালো পোশাক পরা পুলিশ অফিসারের আবির্ভাব ঘটল।
আরে এই তো ব্র্যাডস্ট্রিট, কেমন আছো? চলো তোমার সঙ্গে বেশ কিছু কথা রয়েছে আমার।
মিস্টার ব্র্যাডস্ট্রিট হোমসে তার অফিসে নিয়ে চললেন।
মিস্টার হোমস, তারপর বলুন কি ব্যাপার?
মিস্টার নেভিলসন ক্লেয়ার নিখোঁজ হওয়ার ব্যাপারে বুন নামে যে লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে তার সঙ্গে আমি কথা বলতে চাই। সে কি এখানে আছে?
হ্যাঁ, এখানকার হাজতেই আছে।
কোনো গন্ডগোল করেছে নাকি?
না, সেদিক থেকে বেশ শান্তশিষ্ট, কিন্তু লোকটা জঘন্য ধরনের নোংরা। সারা মুখে কালি ঝুলি মাখা অবস্থায় পড়ে থাকে। শত চেষ্টা করেও আমরা তার হাতটুকু ধোয়ানো ছাড়া আর কিছুই করাতে পারিনি। বিচার হয়ে সাজার আদেশ হলে তবে মনে হয় আমরা তাকে স্নান করাতে পারবো, তার আগে নয়।
তাকে একবার দেখতে পারলে ভালো হতো,
তাই নাকি? তা চলুন না, আসুন আসুন, ব্যাগটা রেখে আসুন।
না ঠিক আছে, ওটা আমার সঙ্গে থাকুক।
বেশ আসুন।
ব্র্যাড স্ট্রিট সরু সরু গলি পেরিয়ে হোমসকে নিয়ে একটা ঘোড়ালো সিঁড়ি বেয়ে উঠে অবশেষে হোমসরা যেখানে হাজির হলেন তার দুই দিকেই বন্ধ দরজা সারি। তার মাঝখান দিয়ে একটা বারান্দার মতো চলে গেছে। এর মধ্যেই একটা দরজার পাল্লা খুলে দিয়ে ব্র্যাড স্ট্রিট বললেন,
এখানে আসুন। ও ঘুমোচ্ছে বটে, কিন্তু আপনি ওকে দেখতে পারবেন।
হোমস ভালো করে পর্যবেক্ষণ করার পর মন্তব্য করলেন,
না লোকটার সত্যি হাত মুখ ধোয়া প্রয়োজন। এইরকম একটা কিছু ধারণা করেই আমি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে এসেছিলাম।
এই বলে হোমস তার ব্যাগ খুলে একটা স্পঞ্জ, যা আমরা সাধারণত স্নানের সময় ব্যবহার করি, সেরকম কিছু একটা বের করলেন। ইন্সপেক্টর হো হো করে হাসতে লাগলেন। তিনি বললেন,
আচ্ছা মজার লোক তো আপনি।
হোমস ঘরের কোণে রাখা জলপাত্র থেকে জল নিয়ে স্পঞ্জটা দিয়ে হঠাৎ আসামির মুখটা খুব জোরে জোরে কয়েকবার ঘষে পরিষ্কার করে চিৎকার করে উঠলেন,
আসুন আসুন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন আপনাদের হারিয়ে যাওয়া সেই নেভিলসন ক্লেয়ার। চমকের পর চমক।
চোখের সামনে ফলের খোসা ছড়ানোর মতো হোমস একে একে লাল মাথার পরচুলা, মুখের কাটা দাগের মেকআপ খুলে দিলে দেখা গেল বিছানার উপর অত্যন্ত ভদ্র চেহারার একটি লোক নতশিরে বসে আছে। তারপর হঠাৎ সে যে ধরা পড়ে গেছে এই কথা মনে হতে সে আর্তনাদ করে বালিশে মুখ গুঁজে উপুড় হয়ে পড়ল। ইন্সপেক্টর হতভম্ব হয়ে বললেন, আরে এই চেহারাই তো আমি ছবিতে দেখেছি। হোমস তার পাশে বসে পিঠ চাপড়ে বললেন,
আপনি যদি ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াতে দেন তবে কেলেঙ্কারি হবে, জানাজানিও হবে, কিন্তু পুলিশকে যদি আপনি সত্য ঘটনাটা বোঝাতে পারেন তবে মনে হয় ব্যারিস্ট্রিটের সহযোগিতায় ছাড়া পেয়ে যাবেন, আদালতে যাওয়ার আর দরকার হবে না।
আবেগ আর উত্তেজনা মিশ্রিত কণ্ঠে মিস্টার সেন্টিয়ার বলে উঠলেন,
হায় ঈশ্বর, এই খবর ছেলে মেয়েদের কানে যাবার চাইতে জেল হওয়া এমনকি প্রাণদণ্ড হওয়াও ভালো। চেস্টার ফিল্ডে আমার বাবা স্কুলের শিক্ষক ছিলেন, আমি সেখানেই ভালোভাবে পড়াশোনা শেষ করি। তারপর ভ্রমণের শখের জন্য আমি দেশ বিদেশ ঘুরে বেড়াতে লাগলাম, কিছুদিন অভিনয়, কিছুদিন কাগজের রিপোর্টারের কাজও করলাম। সে সময় একদিন কাগজের সম্পাদক আমায় ডেকে বললেন, লন্ডনের ভিখারিদের সম্বন্ধে তিনি কতগুলো প্রবন্ধ ছাপতে চান, আর সে দায়িত্ব তিনি আমাকেই দিলেন। ভিখারিদের খবর ভালো করে জানবার জন্য আমার মনে হলো ভিখারি সেজে কিছুদিন ভিক্ষা করা প্রয়োজন। অভিনয় করার সময় আমার ছদ্মবেশ ধারণে বেশ নাম হয়েছিল, সুতরাং রংচং মেখে একটা লাল পরচুলা পরে মাংসের রঙের এক টুকরো প্লাস্টার দিয়ে কাটা দাগ তৈরি করে এই বিভৎস চেহারা দাঁড় করাতে আমার কোনো অসুবিধা হলো না। তারপর একদিন শহরের এক কর্মব্যস্ত অঞ্চলে ভিক্ষা করতে বসলাম, সাত ঘন্টা ওভাবে কাটিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন একদিনের উপার্জন হিসেব করে দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। 26 শিলিং 4 পেন্স। এরপর একদিন হঠাৎ একটা 25 পাউন্ডের দেনার দায় এসে উপস্থিত হলো। টাকার চিন্তায় তখন আমার রাতের ঘুম ঘুচে গেছে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো, টাকা শোধ করতে আরো কয়েকদিন সময় চেয়ে নিয়ে আমি আবার ভিক্ষায় বসে গেলাম। 10 দিনে টাকাটা শোধ হয়ে গেল। এরপর থেকেই আমার সাংবাদিকতার চাকরিতে বিতৃষ্ণা এসে গেল, কারণ সারা সপ্তাহে সেখানে যা রোজগার করতাম, মুখে একটু কালি মেখে এখানে একদিনই তা করা সম্ভব। এইখানে আসার আত্মসম্মান বোধ ও অর্থপিপাসার মধ্যে একটা দ্বন্দ্ব উপস্থিত হলো, কিন্তু শেষ পর্যন্ত আত্মসম্মান বোধ পরাজিত হলো। সুতরাং সাংবাদিকতার চাকরি ছেড়ে দিয়ে আমি নিয়মিত ভিক্ষাবৃত্তি শুরু করে দিলাম। এ খবর জানতো শুধু একজন, ওই আফিম খানার লস্করটা, কারণ সকালে তার ওই দোতলার ঘরে ঢুকে ছদ্মবেশ করে আমি বেরিয়ে আসতাম এবং বিকেলে আবার সেটা খুলে রেখে ভদ্রলোকের সাজ পোশাকে বাড়ি ফিরতাম। লস্করটাকে আমি ভালোই টাকা পয়সা দিতাম, তাই তার দিক দিয়ে বিশ্বাসঘাতকতার কোনো ভয় আমি করিনি। একদিন হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার অনেক টাকা জমে গেছে এবং যত দিন যেতে লাগলো ততই আমার আয়ও বেড়ে চলল। তারপর এক সময় আমি বাড়ি কিনলাম, বিয়ে করলাম, কিন্তু এত কথা কেউ গুণাক্ষরেও জানত না। আমার স্ত্রী জানতেন শহরে আমার বিরাট ব্যবসা আছে। গত সোমবার যখন বিকেলে ফিরে ছদ্মবেশ পাল্টে ভদ্রলোক সেজে ফেরবার উদ্যোগ করছি, এমন সময় জানলা দিয়ে রাস্তায় আমার স্ত্রীকে দেখতে পাই। মুখ তুলে এক দৃশ্যে তাকিয়ে আছেন আমার মুখের দিকে। আতঙ্কে বিস্ময়ে আমি চিৎকার করে উঠি। তারপর হঠাৎ দু হাতে মুখ ঢেকে সরে এসে লস্করটাকে অনুরোধ করি সে যেন কাউকে আমার কাছে আসতে না দেয়। নিজ থেকে আমার স্ত্রীর গলার আওয়াজ আমার কানে এলো, কিন্তু আশ্বস্ত হলাম জেনে যে তিনি উপরে আসতে পারেননি। তারপর মুহূর্তের মধ্যে পোশাক ছেড়ে ভিখারির পোশাক পরে নিলাম। এই ছদ্মবেশে আমার স্ত্রীও আমাকে চিনতে পারবে না জানতাম, কিন্তু যদি পুলিশের অনুসন্ধান চলে তাহলে ছদ্মবেশে পোশাক আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা আছে মনে করে আমি আমার ভিক্ষালব্ধ অর্থ কোটের পকেটে বোঝাই করে নদীর মাঝে ছুড়ে দিলাম। দেখলাম কোটটা তলিয়ে গেল, অন্যান্য জামা কাপড়ও ওই পথেই অদৃশ্য হতো যদি না ইতিমধ্যে পুলিশের আবির্ভাব ঘটত। তারপর আশ্চর্য হলাম যখন পুলিশ আমাকে নেভিল সেন্ট ক্লিয়ারের হত্যাকারী ভেবে গ্রেপ্তার করল। আর কিছু বাকি রয়ে গেল কিনা জানি না, কিন্তু শেষ পর্যন্ত আমি এই ছদ্মবেশই চালিয়ে যেতাম, আর সেই জন্যই মুখে কালি মেখে থাকা। আমার স্ত্রী ভীষণ উদ্বিগ্ন হবেন বুঝে আমি সেই দিনই পুলিশের আড়ালে লস্করটাকে একটা চিঠি লিখে দিই, আর সেই সঙ্গে আংটিটা দিই।
আপনার সেই চিঠি এবং আংটি আপনার স্ত্রী গতকাল পেয়েছেন।
এবার এইসব ব্যাপার শেষ করুন। পুলিশকে যদি ব্যাপারটা চেপে যেতেই হয় তবে হিউবনের অস্তিত্ব মুছে ফেলতে হবে। ওকে মিস্টার হোমস, এই রহস্য উদ্ঘাটনের জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ, কিন্তু কি করে এটা সম্ভব হলো জানতে পারলে খুশি হতাম।
এই রহস্যের সমাধান আমি কি করে করেছি জানো? এক গাদা বালিশে ভর দিয়ে 1 আউন্স তামাক পেয়ে। ওয়াটসন, চলো তাড়াতাড়ি বেরোই। এখনই যদি যেতে পারি তাহলে বেকারের সিটে সকালের খাবারটা আমরা পেয়ে গেলেও পেয়ে যেতে পারি।
Well, in the merry month of May, up from me home and started up the girls and two were nearly broken hearted. Saluted father dear, kissed me darling mother, drank a pint of beer. Me grieving head was smaller than up to reach the Connolly where I was born. Got a south to call the bunny ghost and got us a brand new pair of brogues. The rock, the love of the bogs and fighting all the dogs on the rocky road. The double of 1, 2, 3, 4, 5, and the hair and the gown, the lucky road and all the...
This track was downloaded from FusionBD.com.